বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 5 ফেব্রুয়ারি, 22 মাঘ এবং ফার্সি 17 বাহমান। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:30, ভারত সময় রাত 10:00 এবং তেহরান সময় রাত 8:00, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইয়েমেন যুদ্ধে সহায়তা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আগ্রহের নেপথ্য কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে চলতি মাসে 60 লাখের পরিবর্তে 35 লাখ করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য চেষ্টা চালাতে বলল ইইউ। ইরান ও আমেরিকার মধ্যে সৎ মধ্যস্থতাকারী হতে চায় ফ্রান্স। ইয়েমেন আগ্রাসনে সৌদি আরবকে সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিলেন বাইডেন। ঘোষণায় প্রতারিত হবে না ইয়েমেনবাসী বলল আনসারুল্লাহ। বাংলাদেশের 6 মহানগরে সমাবেশের ঘোষণা বিএনপির। রাষ্ট্রযন্ত্র থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বলে মন্তব্য রুহুল কবির রিজভীর। ভারত সরকারের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সড়ক অবরোধে ডাক দিলেন কৃষক নেতারা। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য সার্বিক চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল রাশিয়া সফরে গিয়ে এ আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার মস্কোয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির তীব্র সমালোচনা করেন। বোরেল বললেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের পরিবর্তে ইরানের ব্যাপারে সর্বোচ্চ কূটনীতি ব্যবহার করতে হবে। ইইউর এই কূটনীতিক বলেন, ইরানের পরমাণু সমঝোতাকে পুরোপুরি কার্যকর করার জন্য এখন সব পক্ষের চেষ্টা চালানো উচিত। মার্কিন সরকার 2018 সালে আইন লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান এই সমঝোতা ধারাগুলো থেকে পর্যায়ক্রমে সরে আসে, এবং সম্প্রতি দেশটি 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে। তবে তেহরান বারবার জোর দিয়ে বলে এসেছে, মার্কিন সরকার ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে এলে তেহরানও আবার এই সমঝোতা বাস্তবায়ন শুরু করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, তিনি আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনায় সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান। তিনি এমন সময় এ প্রতিশ্রুতি দিলেন যখন 2015 সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলতে তাঁর সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ম্যাক্রন বৃহস্পতিবার রাতে আটলান্টিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্কে দেয়া বক্তব্যে আরও বলেন, আমেরিকা ইরানের সঙ্গে যে কোনো সংলাপে বসার আগ্রহ প্রকাশ করলে তিনি এ ব্যাপারে সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত রয়েছেন। ম্যাক্রন সম্ভাব্য এ সংলাপে নিজেকে প্রতিশ্রুতিশীল এবং সৎ মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখতে চান বলে মন্তব্য করেন। ফরাসি প্রেসিডেন্ট তার ভাষায় ইরানের সঙ্গে নয়া আলোচনায় সৌদি আরব ও ইহুদিবাদী ইসরায়েলকে সম্পৃক্ত করার আহ্বান জানান। ফ্রান্সের প্রেসিডেন্ট এমন সময় ইরানকে জড়িয়ে সংলাপের আহ্বান জানালেন যখন তেহরান সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে কোনো আলোচনা হবে না। ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাদামি। তিনি বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো কৌশলগত এই অঞ্চলকে সামরিকীকরণ করে তাদের সমরাস্ত্র বিক্রির সুযোগ খুঁজছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় ব্যাঙ্গালোর শহরে ভারত মহাসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার এই মন্তব্য করেন। তিনি বলেন, যেসব বহিঃশক্তি তাদের অর্থনৈতিক স্বার্থে ভারত মহাসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করতে চায় তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে। জেনারেল হাতামি বলেন, ইরান কখনো ভারত মহাসাগরের সামরিকীকরণ বা এ অঞ্চলে অসুস্থ অস্ত্র প্রতিযোগিতা চায় না, কিন্তু বহিঃশক্তিগুলো এ অঞ্চলের দেশগুলোকে যুদ্ধ এবং সংঘাতে ডুবিয়ে রেখে তাদের সমরাস্ত্রের বাজার চাঙ্গা করতে চায়। এ অঞ্চলের দেশগুলোতে শান্তি এবং স্থিতিশীলতা বিরাজ করুক, তা নব্য উপনিবেশবাদী শক্তিগুলোর কাম্য নয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে এ অঞ্চলের সব সমস্যার সমাধান করতে পারে। এসব দেশ বহিঃশক্তির সাহায্য ছাড়াই মহাসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন। ইয়েমেনের উপর সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসনের প্রতি সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে গত 6 বছর ধরে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে আমেরিকার কাছ থেকে যে সামরিক এবং গোয়েন্দা সহায়তা পেত তা বন্ধ হয়ে যাচ্ছে। বাইডেন বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে এই ঘোষণা দেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেন আগ্রাসনে সৌদি আরবকে আর সাহায্য করবেন না বলে যে ঘোষণা দিয়েছেন সে ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সংগঠন। আনসারুল্লাহর মুখপাত্র ও ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ আলী আল হুথি বলেছেন, এ ধরনের বক্তব্য দিয়ে ইয়েমেনবাসীকে ধোঁকা দেওয়া যাবে না। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে লেখেন, ইয়েমেনের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করে অন্য যা কিছু করা হোক তাতে এদেশের জনগণের কোনো লাভ হবে না। এছাড়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের অপর মুখপাত্র আব্দুস সালাম বলেছেন, ইয়েমেনের উপর চাপে দেওয়া আগ্রাসন ও অবরোধ প্রত্যাহার করার উপর দেশটিতে টেকসই শান্তি প্রতিষ্ঠার বিষয়টি নির্ভর করছে। তিনি আরও বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে আগ্রাসন চালাতে এসে ভয়াবহ বিপর্যয়ের শিকার হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের 6 মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিরোধী দল বিএনপি। এদিকে রাষ্ট্রযন্ত্র থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির নেতা রুহুল কবির রিজভী আহমেদ। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ভোট ডাকাতির অভিযোগে এবং দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সকল সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে দেশের 6টি মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুজিবুর রহমান সরোয়ার বিএনপির মেয়র প্রার্থীদের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন। মুজিবুর রহমান সরোয়ার বলেন, আমরা মনে করেছিলাম চট্টগ্রাম সিটি নির্বাচনে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, কিন্তু আমরা দেখতে পেলাম সেখানেও রাষ্ট্রযন্ত্র প্রশাসন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই আমরা জনগণকে সরকারের ভোট ডাকাতির বিরুদ্ধে সম্পৃক্ত করতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, আগামী 13 ফেব্রুয়ারি চট্টগ্রামে, 18 ফেব্রুয়ারি বরিশালে, 27 ফেব্রুয়ারি খুলনায়, 1 মার্চ রাজশাহীতে, 3 মার্চ ঢাকা দক্ষিণ এবং 4 মার্চ ঢাকা উত্তর সিটিতে ঘোষিত এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে তা এখন দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেবার প্রতিবাদে আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এমন মন্তব্য করেন। উল্লেখ্য, এর আগে গতকাল নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 2 বছরের বিনাশ্রমে কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আগামীকাল দেশজুড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন কৃষক নেতারা। দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড বাদে দেশের বাকি মহাসড়ক অবরোধ করার কথা জানিয়েছে কৃষক সংগঠন। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আগামীকাল শনিবার দেশজুড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত কৃষকরা। আজ শুক্রবার বিভিন্ন কৃষক সংগঠন জানিয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড বাদে তারা দেশের বাকি মহাসড়ক অবরোধ করবে। আজ কৃষক নেতা দর্শন পাল সিং বলেন, আমরা আগামীকাল দিল্লিতে কোনো সড়ক অবরোধ করছি না, আমরা দিল্লি সংলগ্ন সমস্ত সীমান্তে শান্তিপূর্ণভাবে ধর্ণা অবস্থানে থাকব। আমরা দিল্লি বাদে গোটা দেশে জাতীয় ও রাজ্য মহাসড়ক বন্ধ করে দেব, বেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত সড়ক অবরোধ থাকবে। অন্যদিকে কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, আগামীকাল উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডেও কোনো সড়ক অবরোধ হবে না। কৃষক নেতা বলেন, আমরা সিংহ ও টিকরি সীমান্তে শান্তিপূর্ণভাবে ধর্ণা অবস্থানে থাকব, বেলা 3টায় সড়ক অবরোধ কর্মসূচি শেষ হয়ে গেলে আমরা একসাথে 1 মিনিটের জন্য আমাদের যানবাহনের হর্ন বাজাবো। ইন্টারনেট বন্ধের কারণে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সংযুক্ত কিষাণ ফ্রন্ট এখান থেকে সড়ক অবরোধ কর্মসূচির সমন্বয় করবে। এদিকে আজ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, আপনারা দেশদ্রোহের অভিযোগে 200 কৃষককে তিহার জেলে আটকে রেখেছেন, শতাধিক যুবক নিখোঁজ রয়েছে, পুলিশ কি তাদের এনকাউন্টার করেছে, কিছু জানা যাচ্ছে না, এরা কি সব বিশ্বাসঘাতক। তিনি আরও বলেন, 2 মাসেরও বেশি সময় ধরে কৃষকরা দিল্লির সীমান্তে জড়ো হয়ে আছেন, তাদের কথা আপনারা শুনছেন না, তাদের বিশ্বাসঘাতক বলা হচ্ছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংকটের মূল কারণগুলো খুঁজে বের করে তার সমাধানের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ UNSC। সংস্থার সদস্যরা রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করার আহ্বানও জানিয়েছে। গতকাল নিরাপত্তা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 1 ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনীর জারি করা জরুরি অবস্থা এবং স্টেট কাউন্সিলর অং সান সুচি, প্রেসিডেন্ট ইউ উইন মিন সহ অন্য নেতাদের নির্বিচারে আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে UNSC-র সদস্য দেশগুলো। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার এদেশটিতে সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের পর আটক সব বন্দীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শ্রোতাবন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের নৈশ অধিবেশনে বিশ্ব সংবাদ। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে সৌদি জোটকে শুরু থেকেই সার্বিক সহযোগিতা করে এসেছে আমেরিকা। এখন বাইডেন সরকার ওই সহযোগিতা বন্ধের কথা বলছে। এটা কি আসলেই বাস্তব নাকি কোনো কৌশল? এ বিষয়টি বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, পরিবেশন করছি আমি নিজেই। ইয়েমেনে সৌদি জোটের যুদ্ধ অব্যাহত রাখতে আমেরিকা তাদের কয়েকটি ইউরোপীয় মিত্রের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। 2015 সালের মার্চ মাসে যখন সৌদি জোট ইয়েমেনে হামলা চালায়, তখন থেকেই তথ্য, অস্ত্রশস্ত্র এবং লজিস্টিক সহায়তা দিয়ে সৌদি জোটকে সহযোগিতা করে এসেছে তারা। কিন্তু মার্কিন নয়া সরকার এখন তাদের সেই ভূমিকার অবসান ঘটানোর কথা বলছে। হোয়াইট হাউসের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনে সৌদি আগ্রাসনের সমর্থন দেয়া বন্ধ করবেন। এই অবস্থানের কথা জো বাইডেন নিজেও জানিয়েছেন। ইয়েমেন যুদ্ধকে কৌশলগত বিপর্যয় হিসেবে অভিহিত করে বাইডেন গতকাল বলেছেন, ইয়েমেনে আগ্রাসনে অস্ত্র বিক্রি সহ সকল সহযোগিতার অবসান ঘটাতে হবে। তিনি এটাও বলেছেন, সৌদি আরবকে তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সহায়তা করবে আমেরিকা। তিনি বলেন, সৌদি আরব ইরান সমর্থিত বাহিনীর হামলার হুমকির মুখে রয়েছে। বাইডেনের এই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের বিপরীতে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প তার শাসনাবলীর শেষ দিনগুলিতে আনসারুল্লাহ বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ট্রাম্প ভেবেছিল, এ কাজ করে তিনি ইয়েমেনিদের প্রতিরোধ ভেঙে দিয়ে সৌদি জোটের পক্ষে গুরুত্বপূর্ণ একটা কিছু করে ফেলেছেন। আসলে তার উদ্দেশ্য ছিল সন্ত্রাসী তকমা লাগিয়ে লক্ষ লক্ষ ইয়েমেনিকে খাদ্য ও মানবিক সহায়তা দেওয়ার পথ বন্ধ করা। বাইডেন প্রশাসন এরই মধ্যে এক মাসের জন্য আনসারুল্লাহর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেই সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রিও স্থগিত করেছে। সৌদি আরব ও আরব আমিরাত ভেবেছিল 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প আরও 4 বছর হোয়াইট হাউসে অবস্থান করবেন এবং তাদের আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবেন। অবশ্য পশ্চিম এশীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোকে সামরিক এবং প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখা আমেরিকার অস্ত্র নির্মাতাদের স্বার্থ নিশ্চিত করবে। সুতরাং এমনও হতে পারে যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির উপর স্থগিতাদেশ শিগগিরই প্রত্যাহার করে নেওয়া হবে এবং তাদের মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগজনক বিষয়টিও হয়তো ভুলে যাবে। কেননা বাইডেন তার সাম্প্রতিক এক মন্তব্যে বলেছেন, সৌদি আরবের প্রতি তার সরকারের পক্ষ থেকে সমর্থন অব্যাহত থাকবে। তার মানে রিয়াদ এবং ওয়াশিংটনের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক অটুট থাকবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। আগামী 7 ফেব্রুয়ারি করোনা টিকাদান কর্মসূচি শুরু হবে। সবাইকে টিকা নিতে উৎসাহিত করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হবে। এজন্য প্রথম মাসেই 60 লাখ মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কিন্তু বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির বিষয় বিবেচনায় এনে প্রথম মাসে লক্ষ্যমাত্রা কমিয়ে 35 লাখ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম। গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে টিকা বিতরণ সম্পর্কিত এক বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা জানানোর পর টিকাদানের ক্ষেত্রে প্রথম মাসের লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছে।
বৈশ্বিক বাজারে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আমরা চিন্তা করছি যে যদি কোনো কারণে আমাদের সাপ্লাই চেইন অব্যাহত না রাখতে পারি তো টোটাল মানে ম্যানেজমেন্টটা ফেলিওর হবে। তো সেই জন্য আমরা এই ডোজটাকে অর্ধেক করে টোটাল একটা কমপ্লিট টিকা দেওয়ার ব্যবস্থা করছি। তাতে করে হবে যেটা, সেটা হচ্ছে যদি এর মধ্যে আমাদের সেকেন্ড ডোজ চলে আসে প্ল্যান আছে সেটাতে রান করব, যদি না আসে তাহলে হাফ রেখে হাফ দিয়ে এক মাস পরে আবার হাফ দিয়ে আমাদের অন্তত 35 লাখ লোককে আমরা কমপ্লিট ভ্যাকসিনেশন করে সেভাবেই আমরা আগাবো।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন সব জেলায় করোনা টিকা পৌঁছে গেছে, নির্ধারিত সময়ে আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। তিনি টিকা নিতে সবাইকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান।
প্রায় 1.5 লক্ষ লোক অলরেডি নিবন্ধিত হয়েছে, টিকা আমাদের হাতে যা আছে এগুলা পর্যায়ক্রমে আমরা দিয়ে যাব। এখানে 30 লাখ আর 70 লাখ বিষয় সেটা না, আমাদের টিকা আমরা দিতে থাকব এবং টিকা আসতে থাকবে আমরা দিতে থাকব, এটা বছর ব্যাপী আপনারা জানেন প্রোগ্রাম।
টিকাদান কর্মসূচি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা বলেছেন রাজধানীর জন্য 4 লাখ ডোজ করোনা টিকা বরাদ্দ রয়েছে। 10 ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান রাজধানীর 5টি হাসপাতালে প্রাথমিকভাবে টিকা গ্রহীতাদের কয়েকজনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও এখন সবাই সম্পূর্ণ সুস্থ। ডাক্তার ফ্লোরা বলেন পরীক্ষামূলক প্রয়োগের পর এবার গণহারে টিকা দেওয়া হবে। এদিকে কোভ্যাক্স থেকে 1.25 কোটি ডোজ পেতে পারে বাংলাদেশ, আর সেটি আগামী 5 মাসে অর্থাৎ জুন পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরে ফেব্রুয়ারি মাসের শেষে এই করোনার টিকার প্রথম চালান আসবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বিভিন্ন দেশকে কোভ্যাক্স টিকা বণ্টনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুযায়ী জুনের শেষ নাগাদ বাংলাদেশ 12.8 বিলিয়ন বা 1,27,92,000 ডোজ কোভিড-19 টিকা পেতে যাচ্ছে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।